বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইরানের সেনাপ্রধানের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সাক্ষাৎ। ইরান বলেছে ফিলিস্তিনি জনগণ ইসরায়েল বিরোধী লড়াইয়ে মহাকাব্য সৃষ্টি করেছে। ইসরায়েল ক্ষুধাকে যুদ্ধজয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ইইউ কর্মকর্তা জোসেফ বোরেল। বাংলাদেশে বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারির মামলায় তানভীর জেসমিন সহ 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতে সুপ্রিম কোর্টে শুনানি শুরু, স্থগিতাদেশ দিতে আদালতের অস্বীকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলায় সিরিয়ার সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন ইরানের সর্বোচ্চ পদাধিকারী সামরিক কমান্ডার। তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলি মাহমুদ আব্বাসের সঙ্গে সোমবার এক সাক্ষাতে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি বলেন, অক্টোবরের গোড়ার দিক থেকে এ পর্যন্ত নির্যাতিত ও অরক্ষিত ফিলিস্তিনি জনগণ ইসরায়েল বিরোধী লড়াইয়ে এক মহাকাব্য সৃষ্টি করেছে। জেনারেল বাকেরি বলেন, গত প্রায় 6 মাস ধরে ইসরায়েলের মারাত্মক হামলার মোকাবেলায় গাজাবাসী যে দৃঢ়তা দেখিয়েছে তাতে প্রতিরোধ ফ্রন্টের উচ্চমানের সক্ষমতা ও সামর্থ্য প্রমাণিত হয়েছে। ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধ এই দখলদার সরকারের সমর্থকদের সম্মানহানি করেছে বলেও তিনি মন্তব্য করেন। সাক্ষাতে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত অক্টোবরে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর আলেক্সা তুফান অভিযানের পর বিশ্বের সব হিসাব নিকাশ পাল্টে গেছে। আব্বাস আরও বলেন, প্রতিরোধ ফ্রন্টের সদস্য হিসেবে ইরান ও সিরিয়ার সেনাবাহিনীকে নিজেদের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করতে হবে। ইরান ইয়েমেনকে সমরাষ্ট্র সরবরাহ করছে বলে আমেরিকা ও ব্রিটেন যে ভিত্তিহীন অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন, মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনে যে অবৈধ বোমাবর্ষণ করে যাচ্ছে তাকে বৈধতা দিতেই তারা ইরানের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি আরও বলেন, গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের বৈঠকে ওয়াশিংটন ও লন্ডন এ সংক্রান্ত যে অভিযোগ করেছে তার বিন্দুমাত্র সত্যতা নেই। তিনি বলেন, লোহিত সাগর ও ইয়েমেনের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে মার্কিন ও ব্রিটিশ কূটনীতিকরা ইরানের বিরুদ্ধে তাদের বিদ্বেষ উগড়ে দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদকে মঞ্চ হিসেবে ব্যবহার করছেন। ইরাভানি বলেন, মার্কিন ও ব্রিটিশ সরকার তাদের স্বল্পকালীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের পাশাপাশি ইয়েমেনে তাদের চলমান বেআইনি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ইয়েমেনে ইঙ্গো-মার্কিন বাহিনীর ধারাবাহিক বিমান হামলার তীব্র নিন্দা জানান। ইরানের তেল চুরি করার ব্যাপারে পশ্চিমা শক্তিগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসেরি। তিনি বলেছেন, আর কখনো কোনো বিদেশি শক্তি ইরানের তেল ভাণ্ডারের দিকে লোলুপ দৃষ্টিতে তাকানোর সাহস পাবে না। ইরানের তেল শিল্পে জাতীয়করণের 73তম বার্ষিকী উপলক্ষে আজ এ হুঁশিয়ারি দিলেন অ্যাডমিরাল তাংসেরি। তিনি বলেন, এখন আমরা এমন এক যুগে বাস করছি যখন বিদেশিরা আমাদের তেল চুরি করলে এবং বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের তেল ট্যাঙ্কার আটক করলে আমরাও তার পাল্টা পদক্ষেপ নিয়ে থাকি। তাংসেরি বলেন, সভ্য ইরানি জাতির সম্পদ লুট করে বিনা প্রতিশোধে পালিয়ে যাওয়ার দিন শেষ হয়ে গেছে। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেন, ব্রিটেন বহুকাল ইরানের তেল সম্পদ লুট করেছে, কিন্তু আজ ইরানের তরুণ সমাজ আধিপত্যকামী শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। 1951 সালের 20 মার্চ ইরানের তৎকালীন নির্বাচিত মোসাদ্দেক সরকার ইরানের তেল সম্পদ জাতীয়করণ করে সংসদে বিল পাশ করে। এর ফলে ইরানের তেলের উপর ব্রিটিশ সরকারের 4 দশকের আধিপত্যের অবসান ঘটে। ওই 40 বছরে ইরানকে নামমাত্র মূল্য দিয়ে ব্রিটিশ সরকার ইরানের তেল লুট করে নিয়ে যেত। অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশে বাধা দিয়ে ইসরায়েল ক্ষুধাকে যুদ্ধজয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউএর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল সোমবার ব্রাসেলসে গাজার জন্য মানবিক ত্রাণ বিষয়ক এক সম্মেলনের উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, গাজা এখন আর দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নেই, বরং সেখানকার হাজার হাজার মানুষ এরই মধ্যে দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছে। ইইউ-এর এই শীর্ষ কর্মকর্তা বলেন, এটি অগ্রহণযোগ্য, ক্ষুধাকে যুদ্ধজয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, ইসরায়েল পরিকল্পনা করে দুর্ভিক্ষ ছড়িয়ে দিচ্ছে। বোরেল বলেন, 5 মাসেরও বেশি সময় ধরে গাজার উপর ইসরায়েলের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ এই উপত্যকাকে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত গোরস্থানে পরিণত করেছে। তিনি বলেন, যুদ্ধ শুরুর আগে গাজা ছিল বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার, আর এখন এটি হাজার হাজার মানুষের জন্য সবচেয়ে বড় উন্মুক্ত কবরস্থান। এদিকে আইপিসি নামের একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা গাজা উপত্যকার ভয়ঙ্কর পরিস্থিতি তুলে ধরে বলেছে, উত্তর গাজায় এরই মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আইপিসি সোমবার বলেছে, গাজার অর্ধেক জনসংখ্যা অর্থাৎ 10 লাখ মানুষ এখন থেকে জুলাইয়ের মধ্যে ক্ষুধা ও অনাহারে বিপর্যয়কর মাত্রার মুখোমুখি হচ্ছে। সরকারি কর্মচারী বিধিমালা 1979 সংশোধন করে সম্পদ বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা সরিয়ে নেওয়া হলে দুর্নীতিকে উৎসাহিত করা হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এক বিজ্ঞপ্তিতে ওই আশঙ্কার কথা ব্যক্ত করেছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিটি টিআইবি আজ গণমাধ্যমে পাঠিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগ নেওয়া হলে দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মচারীকে জবাবদিহি থেকে দায়মুক্তির পাশাপাশি দুর্নীতি সুরক্ষিত ও উৎসাহিত হবে। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার বিধান রহিত করে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 সংশোধনের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারের মামলায় তানভীর জেসমিন সহ 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
সোনালী ব্যাংক থেকে প্রায় 4,000 কোটি টাকার আলোচিত ঋণ কেলেঙ্কারির ঘটনার মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল কাশেম রায়ের এই ঘোষণা দেন। এক যুগ আগে ঋণের কেলেঙ্কারির ঘটনায় হলমার্ক গ্রুপের মালিক কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে 11টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলা রায়ের জন্য গত 28 জানুয়ারি দিন তারিখ ধার্য করা হয়, কিন্তু আরও 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাক্ষী নেওয়ার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদন মঞ্জুর করেন আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে নতুন করে 19 মার্চ রায় ঘোষণার দিন ঠিক করা হয়েছিল। মামলায় অভিযোগ করা হয় অস্তিত্বহীন ম্যাক্স স্পিনিং মিলসের নামে প্রায় 526 কোটি টাকার ঋণ নিয়ে 10,50,00,000 টাকা আত্মসাৎ করেন আসামিরা। 2012 সালের 4 অক্টোবর অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাত, পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অর্থের অপব্যবহার এবং পাচারের অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। 2016 সালের 27 মার্চ ঢাকা মহানগর দায়রা জজ অভিযোগ গঠন করে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত 1-এ বদলির আদেশ দেন। মামলার 81 জনের মধ্যে 57 জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারের রাখাইন প্রদেশের মিনোবিয়া সহসহ বেশ কিছু এলাকায় দেশের সামরিক বিমান হামলায় বহু রোহিঙ্গা মুসলমানের হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান জাতিসংঘের একজন মুখপাত্র। বিবৃতিতে অ্যান্তোনিও গুতেরেস বলেন, রাখাইন রাজ্যে সংঘাতের বিস্তৃতি শুধু বাস্তুচ্যুতি ঘটাচ্ছে, সেই সঙ্গে পূর্বে বিদ্যমান বৈষম্য ও অসহায়ত্বকে বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক উত্তেজনাকে আরও উস্কানি ঠেকাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব। ভারত সরকার অরুণাচল প্রদেশ সম্পর্কে চীনের সাম্প্রতিক বিবৃতি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে এটিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে। স্থগিতাদেশ দিতে আদালতের অস্বীকার। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বহুল আলোচিত সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ এর বিরুদ্ধে দায়ের করা 200টিরও বেশি আবেদনের উপর আজ সুপ্রিম কোর্টের শুনানি শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট বর্তমানে সিএতে কোনো স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। ওই মামলার পরবর্তী শুনানি হবে 9 এপ্রিল। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি JB পাটদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র সমন্বিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। আদালত 3 সপ্তাহের মধ্যে সিএ নিয়ে কেন্দ্রীয় সরকারের জবাব চেয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষে উপস্থিত হওয়া সলিসিটর জেনারেল তুষার মেহতা 4 সপ্তাহের সময় চেয়েছিলেন, কিন্তু আদালত জবাব দাখিল করতে কেন্দ্রীয় সরকারকে 3 সপ্তাহ সময় দিয়েছে। এদিকে সংশোধিত নাগরিকত্ব আইনকে ভাওতা বলে অভিহিত করে বিজেপি নেতা তথাগত রায়ের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে মথুয়া মহাসংঘের লোকজন। বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এ পর্যন্ত 237টি আবেদন জমা পড়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। অবরুদ্ধ গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে হানা দিয়ে ফিলিস্তিনের একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। সোমবার সকালে তারা গাজা উপত্যকার বৃহত্তম ওই হাসপাতালে হামলা চালিয়ে গাজার পুলিশ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল মাবহুকে হত্যা করে। গাজার এই পুলিশ কর্মকর্তা অতি সম্প্রতি দুর্ভিক্ষে আক্রান্ত উত্তর গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে সহযোগিতা করছিলেন। তিনি গাজার পুলিশ, বেসামরিক নাগরিক ও জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী বিষয়ক সংস্থা আনরোয়ার মধ্যে সমন্বয়কের ভূমিকাও পালন করছিলেন। ইসরায়েলি দখলদার বাহিনী মাভুকে হত্যা করার পাশাপাশি আল শিফা হাসপাতালে হামলা চালানোর দায়ও স্বীকার করেছে। ওই বাহিনী দাবি করেছে হাসপাতালটিতে তারা হামাসের সিনিয়র সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইন এবং চতুর্থ জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা করেছে। মন্ত্রণালয় বলেছে ইহুদিবাদী সরকারের সামরিক বাহিনী তার আচরণকে ন্যায্যতা দেওয়ার জন্য বানোয়াট কাহিনী বর্ণনা করেছে। রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মধ্যে সম্ভাব্য সংঘাতের ভয়াবহ পরিণতির ব্যাপারে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে কেন্দ্র করে ন্যাটোর সঙ্গে রাশিয়ার সংঘাত বেঁধে যেতে পারে বলে উল্লেখ করে তিনি বলেছেন, প্রত্যেকের কাছে এটি স্পষ্ট যে ওই যুদ্ধ শুরু হলে পৃথিবী পূর্ণমাত্রার তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক কদম দূরে থাকবে। আমার মনে হয় না কেউ সেরকম কিছু চায়। নতুন করে ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক বক্তব্যে ভ্লাদিমির পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। ইউক্রেনের সেনা পাঠানোর বিষয়ে গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে বক্তব্য দিয়েছিলেন তা বাস্তবায়ন করা হলে ন্যাটোর সঙ্গে সরাসরি রাশিয়ার যুদ্ধ বাঁধবে কিনা এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, আধুনিক বিশ্বে সবকিছুই সম্ভব। রুশ নেতা বলেন, তিনি আশা করছেন ম্যাক্রন ইউক্রেন যুদ্ধের বিস্তৃতি ঘটানোর পরিবর্তে শান্তি খুঁজে বের করার কাজে ভূমিকা রাখবেন। এই জয়ের ফলে পুতিন আরও ছয় বছরের জন্য দেশটির ক্ষমতায় থাকছেন। বিপুল জয়ের পর যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে উপহাস করে পুতিন বলেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ডাকযোগে ভোট প্রদানের মতো নয়, সেখানে $10 দিয়ে একটি ভোট কেনা যায়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কেরালায় স্টোরি নামের একটি ছায়াছবি প্রচারের অনুমতি দেয়ায় দেশটিতে উগ্রবাদী নানা বার্তা ছড়িয়ে পড়েছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের শুরুতেই শুনুন আমাদের একটি সংবাদ ভাষ্য, শুনুন সহকর্মী আমির হুসাইনের পরিবেশনায়।
ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কেরালা স্টোরি নামের ছায়াছবি প্রচারের অনুমতি দেয়ায় দেশটিতে উগ্রবাদী নানা বার্তা প্রচারিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের মতো একটি দেশে বিভিন্ন জাতীয় ধর্মের মধ্যে বিভাজন দীর্ঘমেয়াদে এদেশের জাতীয় পরিচয়কে দুর্বল করছে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনৈতিক শক্তি, কিন্তু দেশটির রাজনীতি দুর্বল হয়ে পড়লে অর্থনীতিও দুর্বল হয়ে পড়বে। এ ধরনের পরিস্থিতি সেই সব দেশের স্বার্থ রক্ষা করবে যারা ভারতীয় সমাজকে শাসনে রাখতে চায়, বিশেষ করে যে দেশগুলো অতীতে ঔপনিবেশিক শাসনের মাধ্যমে ভারতের কাছ থেকে বিপুল ফায়দা লুটেছে। ভারত ও বিজেপির উচিত এ বিষয়ে উপলব্ধি করা এবং দেশটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা ধ্বংসের অনুমতি না দেয়া। উল্লেখ, কেরালা স্টোরি নামক কল্পকাহিনীতে দেখানো হয়েছে যে হিন্দু নারীদেরকে মুসলমান বানানো হয়েছে দায়েশ বা আইএস কর্মীর মাধ্যমে এবং তারা উগ্রবাদী হয়েছে। এভাবে ছায়াছবিতে ভারতের মুসলমানদের সম্মান বা ইমেজ ধ্বংস করা হয়েছে এবং দায়েশ বা আইএস তথা ইসলামী রাষ্ট্র নামক একটি লেবেল ব্যবহার করে ইসলামকে সহিংসতায় ভরপুর একটি অমানবিক ধর্ম হিসেবে তুলে ধরা হয়েছে। এ ধরনের আরেকটি ছায়াছবি হল দ্য কাশ্মীর ফাইলস। এছাড়াও গোধরা নামক ছায়াছবিও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। এতে 2002 সালে একটি ট্রেনে অগ্নি সংযোগের ঘটনা তুলে ধরা হয়েছে। ওই ঘটনায় 59 জন হিন্দু যাত্রী প্রাণ হারায়। আর এই ঘটনার অজুহাত দেখেই গুজরাটে মুসলিম বিরোধী ব্যাপক দাঙ্গা ও হত্যাযজ্ঞ ঘটেছিল। বিজেপির কোনো কোনো শীর্ষ পর্যায়ে নেতার সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের দহরম মহরম অনেক বেড়েছে। ভারতের তৎপর মার্কিন ও ফরাসি সূত্র বলছে, একটি অভারতীয় অমুসলিম শক্তি সেখানকার হিন্দু ও মুসলমানদের মধ্যে দূরত্ব বাড়ানোর কাজ করছে, আর এই বিষয়টি ভারতের নানা সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহ অবস্থানের ইমেজকে ধ্বংস করছে, ফলে খুব কম খরচেই ইসরায়েলের তুলনায় মুসলমানদের শক্তি কমে যাচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনছেন। এবারে দৃষ্টি দিব সৌদি প্রবাসীদের দিকে। সৌদি প্রবাসীরা অমানবিক দুরবস্থার মধ্যে রয়েছে। কথিত ফ্রি ভিসা ও সাপ্লাই কোম্পানির ফাঁদে পড়ে অনেক সৌদি প্রবাসী অমানবিক জীবনযাপন করছেন। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
প্রতিনিয়ত হাজার হাজার প্রবাসী বাংলাদেশে কাজের সন্ধানে পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে। বিভিন্ন পরিসংখ্যানে বলা হয় বর্তমানে প্রায় 25 লাখ বাংলাদেশির বসবাস মরুর ওই দেশটিতে, কিন্তু সেখানে কথিত ফ্রি ভিসা ও সাপ্লাই কোম্পানির ফাঁদে পড়ে দুর্বিষহ জীবনযাপন করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। ফ্রি ভিসায় গিয়ে মাসের পর মাস কাজ না পেয়ে একসময় ভিসার ইকামার মেয়াদ শেষ হওয়ায় অবৈধ হয়ে পড়েছেন অনেকেই। গত এক সপ্তাহে এমন 23,040 প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব সরকার। অন্যদিকে সাপ্লাই কোম্পানিগুলোর কর্মীদের দিয়ে কাজ করিয়ে বেতন তুলে নিয়ে তাদেরকে কম দেওয়ার অভিযোগ রয়েছে অনেকের। পাশাপাশি অনেকের পাসপোর্টও নিয়োগকর্তার কাছে রক্ষিত থাকায় কর্মীরা পড়েছেন ভোগান্তিতে। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা হয় সৌদি আরব প্রবাসী জাফর আহমেদের সঙ্গে।
নতুন মানুষের কাজ বাজ নাই, কিছু নাই, সবাই বিদেশ হলে দৌড়ে আয়া পড়ে।
আরেক প্রবাসী তাবুক থেকে রইসুল ইসলাম বলেছেন,
সরকার বাংলাদেশ থেকে দক্ষ লোক দিলে যারা কাজকর্ম জানে এদেরকে ফাড়ালে তাহলে দেশে টাকা আছে।
নতুন কর্মীদের বাংলাদেশ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে 4-5 লক্ষ টাকার বিনিময়ে এসব ভিসাতে এনে কাজ করিয়ে ঠিকমতো বেতন না দেওয়ার অভিযোগ অনেক রেমিটেন্স যোদ্ধার।
টাকা পয়সা পাঠাইতে পাঠাইতে পারি না, এদের সামনে একটা ঈদ আছে, এই ঈদে আমার প্রলোভনের আমি কিছু দিতে পারবো না।
নিশ্চিত হয়ে আসতে হবে, বিদেশ আসলে নিশ্চিত হয়ে আসতে হবে যে ভালো ভালো কোম্পানিতে আসতে হবে।
বেশিরভাগ ক্ষেত্রে এসব কর্মীরা বৈধতা হারিয়ে পালিয়ে বসবাস করছেন সৌদি আরবে।
আমরা আসার পর থেকে এখন পর্যন্ত আমরা কোনো রুম পাই নাই, এখানে অপরিতত্ত্ব মনে করেন যে বাসা, এখানে বাথরুম নাই, কারেন্ট নাই, দিনের বেলায় মাছি।
সাপ্লাই কোম্পানিতে আসতে চান, ঠিক আছে, তারা দেখে শুনে আসবেন, কারণ সাপ্লাই কোম্পানির অবস্থা দেশে একটা ভালো না।
এ বিষয়ে রামরুর পরিচালক মেরিনা সুলতানা বলেছেন,
ডিমান্ড যেটাতে যদি ওখানে সাপ্লাই বেশি হয়ে যায় তখন যদি তারা কাজটা প্রপারলি নিচ্ছে না, নিতে পারছে না, এবং কাজ পাচ্ছে না, কাজ মানে এখান থেকে অনেক টাকা দিয়ে যে কাজ না পেয়ে থাকা মানুষের সংখ্যা কিন্তু অনেক, তখন তারা কিন্তু ইরেগুলার হয়ে যাচ্ছে, তখন তার ওখানে স্টে করার মতো অবস্থায় তার ডকুমেন্টস আর থাকছে না।
বাইরার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বলেছেন,
যদি কোনো কাজের বিষয় নিয়ে যায় সে এরপরে এগুলো নিয়ে যথাযথভাবে মন্ত্রণালয় এগুলোকে ইয়ে করবে, আর যদি রান হয়ে যায় একটা প্রজেক্ট থেকে আর একটা প্রজেক্টে চলে যায়, হ্যাঁ, তো এগুলো তো মন্ত্রণালয় দেখবে না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে ধারাবাহিক আলোচনা।
খোদা প্রেমের বসন্ত।
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ,
الله سبحان الله الله حمدا لله الله يا مولانا الله
পবিত্র রমজান মাস দোয়া কবুলের মাস ও আত্মশুদ্ধির মাস। পাপ পঙ্কিলতার যেসব আবর্জনা আমাদের হৃদয়ে বা আত্মার মধ্যে জন্মেছে সেসবের জন্য ক্ষমা চাওয়া জরুরি। ক্ষমা কিভাবে চাওয়া উচিত? ধরুন আপনার একান্ত আপনজন কিংবা পরিবারের সদস্য বা সন্তান মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে অথবা কোনো মহাসংকটে পড়েছেন এবং স্বাভাবিক নানা পন্থায় রোগ সারছে না বা সংকটের সমাধান হচ্ছে না। এ অবস্থায় আপনি যদি কাবা শরীফে যাওয়ার সৌভাগ্য অর্জন করেন তখন আপনি নিশ্চয়ই খুব আন্তরিক চিত্তে ও ব্যাপক আশাবাদ নিয়েই ওই সংকট সমাধানের জন্য দোয়া করবেন। গুনাহ মাফের জন্য ঠিক এমনই গভীর আকুলতা, আন্তরিকতা ও আশাবাদ নিয়ে তওবা করতে হবে। যে গুনাহ করা হয়েছে তার কখনো না করার জন্য দৃঢ় সংকল্প হতে হবে, কিন্তু দেখা গেল ভুল করে বা ধোঁকায় পড়ে আবারও সেই একই গুনাহ করা হলো। এভাবে শতবার তওবা ভাঙার পরও তওবার দরজা খোলা থাকে, কিন্তু তওবা করার সময়ই এমন মনোভাব থাকা উচিত নয় যে এখন তওবা করছি ঠিকই কিন্তু সুযোগ পেলে আবারও সেই পাপ করব। যে এমন অনুতাপহীন মনোভাব নিয়ে তওবা করে সে আসলে নিজেকেই উপহাস করে বলে হাদিস রয়েছে। আল্লাহর দরবারে এমন কপট মনোভাব নিয়ে তওবা করার মতো লজ্জাহীন হওয়া কিভাবে সম্ভব?
যে ব্যক্তি কোনো গুনাহ করে না তারও ইস্তিগফার বা তওবা করা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দৈনিক কয়েক শতবার অথবা অন্তত প্রায় শতবার তওবা করতেন। গীবত করা, অন্যের ক্ষতি করা, মিথ্যা কথা বলা বা কুদৃষ্টি দেয়া এ জাতীয় কোনো গুনাহ করেন না সমাজে এমন মানুষের সংখ্যা খুবই কম। যিনি এ ধরনের নৈতিক বা বস্তুগত কোনো গুনাহ করেন না তারও উচিত ইস্তিগফার করা, কারণ এ ধরনের মানুষও যখন চলাফেরা করেন তখন আশপাশের সাধারণ মানুষদেরকে দেখে তার মনে এমন ভাব আসতে পারে যে এই মানুষগুলো কতই না গুনাহ করছে, কিন্তু আল্লাহর রহমতে আমার মতো মানুষেরা এসব পাপে মশগুল নই। এভাবে অন্যদের ছোট ভাবাও হিংসা, লোভ ও পরনিন্দার মতোই বড় পাপ ও তা মানুষকে নিচে নামিয়ে দেয়। তাই সবারই ইস্তিগফার করা জরুরি। ধরুন আপনার মধ্যে অহংকারের পাপও নেই, তাহলেও মনে করুন একত্ববাদ সহ ইসলামী নানা জ্ঞান অর্জনে বেশি অগ্রসর হননি বলে বা এ ধরনের দুর্বলতা সহ নানা ত্রুটির জন্য তওবা বা ইস্তিগফার করা উচিত।
মহান আল্লাহর গুণ সম্পর্কিত জ্ঞান হল অসীম জ্ঞান। নবী রাসূল এবং আল্লাহর ওলিরা এ পথেই অগ্রসর হচ্ছেন, নফসকে পূর্ণতর করে চলেছেন ও আল্লাহর মহান গুণগুলো সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করছেন। তাঁরা এ পথে যতটা কম এগিয়েছেন তাও ত্রুটি বা আধ্যাত্মিক দুর্বলতা বলে তাঁদেরও ইস্তিগফার করা জরুরি। মহান নবী রাসূল ও ইমামরা এ বিষয়ে অপূর্ণতার যে বেদনা পোষণ করতেন তা তাঁদের প্রাণস্পর্শী দোয়াগুলোতে ফুটে উঠেছে। অন্যদের বা সাধারণ মানুষদের শিক্ষা দেওয়া এসব দোয়ার একমাত্র উদ্দেশ্য নয়। খোদা প্রেমের এইসব আকুতি ও বিরহের আগুনে জ্বলে পুড়ে মরার অবস্থাগুলো একান্তই তাঁদের নিজস্ব, যার আসল উদ্দেশ্য বিনয় প্রকাশ। সহিফায়ে সাজ্জাদিয়া সহ তাঁদের নানা দোয়ায় আল্লাহর শাস্তির প্রতি যে তীব্র ভয়, আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের যে প্রবল ইচ্ছা, এসবই তাঁদের একান্ত নিজস্ব। পার্থিব বৈধ বিষয়গুলো ভোগের যে মাত্রাটুকু জরুরি ছিল তাও নবী রাসূল এবং ওলিদের দৃষ্টিতে এক ধরনের অধপতন। তারা এই অপরিহার্য বস্তুগত চাহিদার বন্ধন থেকেও মুক্ত হতে চাইতেন এবং আল্লাহর সন্তুষ্টি ও তাঁকে জানার পথে আরও বেশি এগোতে চাইতেন, কিন্তু সেভাবে এগোতে পারেননি বলে তারাও তওবা করতেন।
মুসলিম জাতিগুলোর বস্তুগত আত্মিক অধঃপতনের জন্য তাদের একদল নেতৃবৃন্দ দায়ী, তেমনি এই জাতিগুলোর প্রত্যেক সদস্য এ বিষয়ে নানা অবহেলার কারণে দায়ী। তাই সবারই উচিত তওবা করা। যারা নানা ফরজ দায়িত্ব পালনে অবহেলা করেছেন এবং যারা ইবাদতে অতি উচ্চ বা মধ্য পর্যায়ে আছেন, তাদের সবারই উচিত রমজানে তওবা কবুলের বিশেষ সুযোগ তথা মহাছাড় বা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করা। পাপ করতে থাকার কারণে যেসব পর্দা আল্লাহর অনুগ্রহ আসার পথে বাধা হয়ে গেছে, সেগুলো দূর করার জন্য সবারই তওবা করা উচিত, যাতে মহান আল্লাহর দয়া, অনুগ্রহ ও করুণার সূর্য থেকে আমাদের অন্তরে ও প্রাণে খোদাই নানা নিয়ামত আর করুণার আলো অকাতরে ঝরে পড়ে। আমাদের সার্বিক উন্নতির জন্যই এটা জরুরি।
তো শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হোসেন খানের বক্তব্য শুনব।
বছরের শুরু মাহে রমজান। হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, রমজান মাসের প্রথম দিন হচ্ছে বছরের প্রথম দিন, অর্থাৎ বছরের শুরু। রমজান মাসেই লাইলাতুল কাদর।
তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শোনা যাক অর্থ সহ অষ্টম রোজার দোয়া।
হে আল্লাহ, তোমার উদারতার ওসিলায় এদিনে আমাকে এতিমদের প্রতি দয়া করার, ক্ষুধার্তদের খাদ্য দান করার, শান্তি প্রতিষ্ঠা করার এবং সৎ ব্যক্তিদের সাহচর্য লাভ করার তৌফিক দাও। হে আকাঙ্ক্ষাকারীদের আশ্রয়স্থল।
আল্লাহুম্মা রযুগনি ফীহি রাহমাতাল আইতাম ওয়া ইতামাত তাওয়া ইফশাস সালাম ওয়া সুহবাতাল কিরাম বিতাউলিকা
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ ১৯শে মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি কি করছে? প্রথম আলো। দেশের ৩৪ লাখ শিশু বাবা মায়ের যত্নের বাইরে রাস্তায় জীবনযাপন, ইত্তেফাক। কোনটা কিংস কোনটা প্রজাপার্টি আমার জানা নেই। হাফিজ সাকিব ইস্যুতে কাদের? যুগান্তর। মানব জমিনের শিরোনাম, বিয়ের তিন দিন আগে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গেল ছাত্রলীগ নেতা। কলকাতার শিরোনাম, নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার প্রস্তাব, চরম বিতর্কের মুখে সাবেক রাজ্যপাল। ইন্ডিয়া টুডে বাংলায় মোদীর পরিবারে কারা, তৃণমূলের কটাক্ষ, আনন্দবাজার পত্রিকা। সিএএ শুনানি শুরু, সুপ্রিম কোর্টে গণশক্তি। সোরেন পরিবারে ফাটল, বিজেপিতে যোগ দিলেন সীতা সোরেন। আজকাল শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করা হয়েছে। প্রথম আলোর খবরে লেখা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটিতে গত দুই বছরের বেশি সময়ে অভিযোগ এসেছে দুটি। একটি তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছে কমিটি, অপরটি তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির আহ্বায়ক এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক লাইসা আহমদ লিসা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। গত শুক্রবার রাত 10টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা শহরে নিজেদের বাড়িতে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাব অবন্তিকা। তাঁর কয়েকজন বন্ধু বলেন, তিনি ফেসবুকে পোস্টে সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন আর সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা দীন ইসলামের বিরুদ্ধে রায়হানের পক্ষ নিয়ে তার সঙ্গে খারাপ আচরণের অভিযোগ করেন তিনি। দেশের 34 লাখ শিশু বাবা মায়ের যত্নের বাইরে রাস্তায় জীবনযাপন, ইত্তেফাকের এই শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, সারা দেশে 34 লাখের বেশি পথ শিশু বাবা মায়ের যত্ন ছাড়াই জীবনযাপন করছে বলে এক গবেষণায় উঠে এসেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ ফেজ 2 প্রকল্পের অধীনে গবেষণাটি পরিচালিত হয়। গবেষণাপত্রে বিভিন্ন সুপারিশ করা হয়েছে, এর মধ্যে রয়েছে পারিবারিক ভাঙনের মূল কারণগুলোর প্রতি লক্ষ্য রেখে সামাজিক কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা, পথ শিশুদের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা। কোনটা কিংস কোনটা প্রজাপার্টি আমাদের জানা নেই, হাফিজ সাকিব ইস্যুতে কাদের, যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। নির্বাচনের আগে সরকার কিংস পার্টি তৈরি করেছে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে অনেক ফুল ফোটে, কোনটা কিংস পার্টি কোনটা প্রজা পার্টি এ সম্পর্কে আবার জানা নেই। জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের বাসায় গিয়ে কিংস পার্টি খ্যাত বিএনএম এ যোগ দিয়েছিলেন ক্রিকেটার ও বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান। নির্বাচনের আগে নতুন এ দলে যোগ দিতে মেজর হাফিজের হাতে আবেদন ফর্ম তুলে দিয়েছিলেন ক্রিকেটের বিশ্বসেরা এ অলরাউন্ডার। এ ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে, ফলে ফের রাজনীতিতে আলোচনায় এসেছে কিংস পার্টি। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার প্রস্তাব, চরম বিতর্কের মুখে সাবেক রাজ্যপাল, ইন্ডিয়া টুডের শিরোনামের খবরে লেখা হয়েছে। প্রবীণ বিজেপি নেতা তথা সাবেক রাজ্যপাল তথাগত রায় গত সপ্তাহে কার্যকর হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে নাগরিকত্ব চাওয়া একজন পুরুষ ব্যক্তির ধর্ম নির্ধারণের জন্য সমাধান বাতলে দিয়ে চরম বিতর্ক উস্কে দিয়েছেন। নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার দাবি তুলেছেন তিনি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে এ সংক্রান্ত পরামর্শও দিয়েছেন তথাগত রায়। অবৈধভাবে ভারতে এসে বসবাস করা মুসলিমদের কিভাবে চিহ্নিত করা হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। তথাগত দাবি অনুযায়ী পুরুষাঙ্গ পরীক্ষা হলে মুসলিম পুরুষদের সহজে চিহ্নিত করা সম্ভব। এ বিষয়ে অবশ্য নারীদের তালিকা থেকে বাদ রেখেছেন বিজেপি নেতা। তার বক্তব্য অনুযায়ী পুরুষদের পরিচয় চিহ্নিত করা গেলেই নারীদের নাগরিকত্ব দিয়ে দেওয়া যেতে পারে। তথাগতর বক্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, তথাগতর বক্তব্য অত্যন্ত রুচিহীন, অশালীনতার সব মাত্রা ছাড়িয়ে গেছেন তিনি, দেশে ধর্মীয় ভেদাভেদকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। কুণালের পাল্টা প্রশ্ন, আপনি কি এভাবেই সিএএ বাস্তবায়নের পরিকল্পনা করছেন? বিচারের এমন অশ্লীল পরিমাপ ব্যবহার করে আপনার নিজের লজ্জা পাওয়া উচিত। গণশক্তি পত্রিকার শিরোনাম, সিএএর শুনানি শুরু সুপ্রিম কোর্টে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি প্রয়োগে স্থগিতাদেশ চেয়ে করা পিটিশনগুলো জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছে কেন্দ্র। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সিএএ কোনো ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, সংসদে পাশ হওয়ার প্রায় 4 বছর পর 15 মার্চ প্রণীত বিতর্কিত আইনটির সঙ্গে যুক্ত 200টিরও বেশি আবেদনের শুনানি চলছিল শীর্ষ আদালতে। সিএএ
এবং নাগরিকত্ব সংশোধনী বিধি 2024 বাস্তবায়নের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে পিটিশনগুলোতে। এই আইনকে চ্যালেঞ্জ করে আবেদনকারীরা জানিয়েছেন, সিএএ ধর্মের ভিত্তিতে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে। এটিও যুক্তিযুক্ত হয়েছে যে এই জাতীয় আইন সংবিধানের 14 অনুচ্ছেদের অধীনে অধিকার লঙ্ঘন করে। বাংলায় মোদীর পরিবারে কারা, তৃণমূলের কটাক্ষ। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, দেশবাসীকে নিজের পরিবার বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথাকেই লোকসভা ভোটের আগেই প্রচারের মূল হাতিয়ার করে ফেলেছে বিজেপি। গোটা দেশের মতো বাংলার বিজেপি নেতারাও তাদের এক্স হ্যান্ডেলে নিজেদের নামের পাশে বন্ধনীতে লিখেছেন মোদীর পরিবার। এবার তা নিয়েই পদ্ম শিবিরকে বিঁধতে চাইল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা তৃণমূলকে আক্রমণ শানাল পদ্ম শিবিরও। মঙ্গলবার সর্বভারতীয় তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে পোস্টারের সিরিজে পোস্টে লেখা হয়েছে, বাংলায় কাদের নিয়ে মোদীর পরিবার? উত্তর, বিপজ্জনক অপরাধীদের নিয়ে। আজকালের খবরে লেখা হয়েছে, সোরেন পরিবারে ফাটল, বিজেপিতে যোগ দিলেন সীতা সোরেন। লোকসভা নির্বাচনের আগে সোরেন পরিবারের এই ফাটলকে নিজেদের জয় বলেই দেখছে বিজেপি শিবির। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি ইরানি প্রবাদ। প্রবাদটি হল, পালিত নেকড়ের বাচ্চায় বড় হয়ে মনিপকে আক্রমণ করে। প্রবাদের পেছনের গল্পটি এরকম। মরুবাসী যুবকেরা একদিন দল বেঁধে গেল শিকারে। যাবার পথে তারা একটা হায়েনাকে দেখতে পেল। হিংস্র হায়েনাটা যুবক শিকারীদের দেখে ভয়ে পালাতে উদ্যত হল, কিন্তু শিকারী যুবকেরা তবু তাকে ছাড়ল না। হায়েনার পেছনে পেছনে দৌড়াতে লাগল।
হায়েনারও ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে উল্টো ঘুরে তাঁবুবাসীর শিকারী যুবকদের তাঁবুর দিকে রওনা হল। যুবকদের একজন বলল, হায়না কোথায় যাচ্ছে? তার কি জীবনের মায়া নেই? আরেকজন জবাব দিল, মৃত্যুর ভয়ে ওই জানোয়ারের মাথা থেকে বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। সে আমাদের গোত্রের দিকে যাচ্ছে। যেদিকেই যাক না কেন, ওর জীবন এখন আমাদের হাতে। ভীত হায়না কিংকর্তব্য বিমূঢ় হয়ে গোত্রের তাঁবুর দিকে গেল। আর আমাদের কাবিলার নারী শিশু বৃদ্ধরা হায়নাকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল এবং হায়নার পথ ছেড়ে পালালো। কি অবাক কাণ্ড, তাই না? এরপর কি ঘটল সেই কাহিনী শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
এদিকে যুবক শিকারীর দলও হায়েনার পিছু পিছু ধাওয়া করল। হায়েনা যখন দেখল যে তার মৃত্যু সন্নিকটে, তখন সে খানিকটা দাঁড়িয়ে এদিক ওদিক তাকাল, তারপর ঢুকে গেল একটা তাঁবুর ভেতর। শিকারীর দল বলল, চলো তাঁবুর ভেতরে যায়, নইলে তাঁবুর অধিবাসীদের হায়েনা আক্রমণ করবে। হঠাৎ তাঁবুর ভেতর থেকে একজন বেরিয়ে এসে বলল, কি করছো তোমরা, কেন আমার তাঁবুর সামনে ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছ? যুবকদের একজন বলল, তোমার সঙ্গে আমাদের কোনো কাজ নেই, হিংস্র হায়েনা তোমার তাঁবুতে ঢুকেছে, ওকে না মারলে তোমাকে সে আক্রমণ করবে। তাঁবুর লোক বলল, আমাদের তো এরকম কোনো নিয়ম নেই যে কেউ যদি আশ্রয় নেয় আমাদের কাছে তাকে শত্রুর হাতে তুলে দেব।
আরেকজন বলল, আশ্রয় গ্রহণকারী যদি হায়েনার মতো কোনো হিংস্র প্রাণী হয়। লোকটি বলল, হ্যাঁ, যদি সে হিংস্র হায়েনাও হয়। অপর শিকারী বলল, আমরা যদি ওই হিংস্র প্রাণীটিকে জোর করে তোমার তাঁবু থেকে বের করে আনি, কি করবে তুমি? তাঁবুবাসী যুবক লোকটি তাঁবুর ভেতরে গিয়ে তলোয়ার হাতে বেরিয়ে এসে বলল, শপথ করে বলছি, তোমরা যদি ওই প্রাণীটিকে ধরার জন্য বা মারার জন্য আমার তাঁবুতে পা রাখো, আমি এই তলোয়ার দিয়ে যথোপযুক্ত জবাব দেব। শিকারী যুবকদের একজন বলল, কিন্তু ওই প্রাণীটা তো হিংস্র মাংসাশী, তুমি এরকম একটা প্রাণীর জন্য তোমার গোত্র প্রতিবেশী স্বজন পরিজনদের উপর তলোয়ার চালাবে? লোকটি কি জবাব দিল তা শুনব আবারও একটু মিউজিক বিরতি পর। সঙ্গে আছেন, এই প্রত্যাশা রইল।
তাঁবুবাসী যুবক বলল, সেটাই তো বললাম, আমার তাঁবুর সামনে থেকে চলে যাও তোমরা। শিকারী যুবকের দল উপায়ন্তর না দেখে তাই করতে বাধ্য হল। দয়ালু তাঁবুবাসী যুবকের তাঁবুর সামনে থেকে শিকারী যুবকেরা সরে গেল। তলোয়ার হাতে যুবক তার তাঁবুতে ঢুকে পড়ল। ঢুকে হায়নাটি যেখানে লুকিয়েছিল সেখান থেকে আস্তে আস্তে বের করে আনল এবং তাকে আদর করল। হায়েনা যে কিনা একটু আগেই তার সামনে মৃত্যু দেখতে পেয়েছিল, সে এখন প্রশান্তি ও স্বস্তি অনুভব করল। দয়ালু যুবক মুখে হাসির রেখা টেনে হায়েনাকে বলল, ভয় নেই তোমার, তুমি যতদিন এখানে আছ কেউ তোমাকে ধরতে কিংবা হত্যা করতে এই তাঁবুর ধারে কাছেও আসবে না। হায়েনা একটা চিৎকার দিল এবং তার পাশবিক চোখ মেলে যুবকের দিকে তাকাল।
বোঝা যাচ্ছিল না ওই চোখ দিয়ে সে কি বলতে চেয়েছিল, তবে যে যুবক শিকারীদের হাত থেকে তাকে বাঁচালো সে বুঝতে পারছিল যে হায়েনা তার চোখের ভাষায় তার উপর দয়া করা করুণার জবাব দিচ্ছে। হায়েনা ওই যুবকদের তাঁবুতে বসবাস করতে শুরু করে দিল। যুবকও যেখানেই সামান্য মাংসের টুকরো পেত হায়েনার জন্য নিয়ে আসত। প্রাণীটিও এভাবে কাটতে থাকা তার দিনকাল এবং সময় নিয়ে খুশি ছিল, তুষ্ট ছিল। এভাবে একবার গ্রীষ্ম ঋতু এসে গেল, আবহাওয়া বেশ তপ্ত হয়ে উঠল। ওই গ্রীষ্মের কোনো একদিনে দয়ালু যুবক কয়েক পাত্র ভর্তি করে পানি নিয়ে এলো তাঁবুর ভেতর। পানির পাত্রগুলোকে তাঁবুর এক কোণে সাজিয়ে রাখল। তারপর ওই পানি দিয়ে সেখানে সে গোসল করার জন্য জামা কাপড় খুলে প্রস্তুত হল। তারপরের কাহিনী শুনব একটু পরই। আবারও নিচ্ছে ছোট্ট একটু মিউজিক বিরতি। সঙ্গে আছেন, এ প্রত্যাশা রইল।
জামা কাপড় খুলে গোসল করার জন্য যখন যুবক প্রস্তুতি নিল, হায়েনাটি তখন যুবকের কাছেই বসেছিল। সে তার মালিক মানে তাঁবুর মালিককে খুব ভালো করে দেখছিল। যুবক পাত্র দিয়ে তার মাথায় পানি ঢালছিল। এমন সময় হায়েনা একটু নড়ে চড়ে যুবকের কাছাকাছি এল। যুবক বিষয়টা লক্ষ্য করল, তার মনে একটু ভয় ঢুকে গেল তখন, কেননা হায়েনার দৃষ্টিটা একটু অন্যরকম মনে হলো তার কাছে। হায়েনার হিংস্রতা সে টের পাচ্ছিল। যুবক সতর্কতা স্বরূপ আস্তে আস্তে হাত বাড়িয়ে তাঁবুর কোণ থেকে তলোয়ারটা নিতে চাইল। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। এক নিমিষে ওই হিংস্র প্রাণীটা তাকে আশ্রয় দেয়া যুবকের উপর আক্রমণ করে বসল। যুবক চিৎকার দিয়ে উঠল।
বাঁচাও বাঁচাও বলে চিৎকার করল যুবক। তার ওই ভীত আওয়াজ তাঁবুর বাইরে গেল ঠিকই, কিন্তু কেউ এগিয়ে এলো না। একজন ওই যুবকের চিৎকার শুনতে পেয়ে বলল, জানতাম এরকমটাই ঘটবে, প্রথম দিনই বলেছিলাম কানে তোলেনি। দ্বিতীয় জন বলল, সে কি জানত না পালিত নেকড়ের বাচ্চায় বড় হয়ে মনিককে আক্রমণ করে? এই ঘটনার পর থেকে দয়া সাহায্য এবং মহব্বতের জবাবে যেসব লোক অকৃতজ্ঞতা দেখায় এই প্রবাদটি বলার প্রচলন ঘটে। তো শ্রোতা বন্ধুরা, এ ছিল গল্প প্রবাদের গল্পের আসরে আমাদের আজকের আয়োজন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এবারে বিশ্ব সংবাদের কয়েকটি প্রধান শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ফিলিস্তিনি জনগণ ইসরায়েল বিরোধী লড়াইয়ে মহাকাব্য সৃষ্টি করেছে। সিরিয়ায় দেশটির সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতে ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য। ইসরায়েল ক্ষুধাকে যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, ইইউ কর্মকর্তা জোসেফ বোরেল। বাংলাদেশে বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারি মামলায় তানভীর জেসমিন সহ 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি শুরু, স্থগিতাদেশ দিতে আদালতের অস্বীকার। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।